ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে ঢাকা রিপোর্ট।
সাগরে ভাসমান যে সকল অভিবাসী এ পর্যন্ত উদ্ধার হয়েছে তার বেশিরভাগই বাংলাদেশী বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।
সাক্ষাৎকার অনুষ্ঠানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিকীর মন্তব্য।
দেখেছি যে একটা অস্বাভাবিক চিঠি, দশ জনের একটা তালিকা আছে এবং সেখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং আমি তো আপনার এই ধরনের হুমকি গত ২০-২৫ বছর যাবতীয় পাচ্ছি।
রয়েছে নিউ ইয়র্ক মুক্তধারার বই মেলার খবর। তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। ইরাকি শহর রামাদির কাছে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি বাহিনী এবং শিয়া মিলিশিয়া বাহিনীর কনভয় অগ্রসর হওয়া শুরু করেছে। আইএস জঙ্গিরা যে আনবার প্রদেশের রাজধানী দখল করেছে, ওই দুই বাহিনী তা পুনরায় দখল করতে চেষ্টা করছে। শুক্রবার ইসলামিক স্টেট জঙ্গিরা আরব উপদ্বীপে যে শিয়াদের মসজিদ লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গিরা তার দায় স্বীকার করেছে। সংঘর্ষিত নবপ্রতিষ্ঠিত একটি গ্রুপ যারা নিজেদের ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে বলছে, তারা জানিয়েছে সৌদি আরবের কতিফে যে বিস্ফোরণে ২১ জন নিহত, অন্তত ৮০ জন আহত হয়, তার জন্য তারাই দায়ী। ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণে ১৩ জন আহত হয়। ইরাকের ভাইস প্রেসিডেন্ট আয়াদ আলাউই আইএস বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ যে দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে টেলিফোনে তথ্য সংগ্রহ করত তা বন্ধ করার বিষয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের যে বিল, যুক্তরাষ্ট্র সেনেট তার বিরুদ্ধে ভোট দিয়েছে। মধ্যরাতের ঠিক পরে শনিবার সকালে সেনেট বিলটির বিরুদ্ধে ৫৭-৪২ ভোট দেয়। বিলটি পাশ করার জন্য ৬০টি ভোটের প্রয়োজন ছিল। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদ বিপুল ভোটাধিক্যে তা অনুমোদন করে। ইউএসএ ফ্রিডম অ্যাক্ট শীর্ষক ওই বিলটি ৩৩৮ ভোটে প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়। সাগরে ভাসমান যে সকল অভিবাসী ও শরণার্থী উদ্ধার করা হয়েছে তার অধিকাংশ বাংলাদেশি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। এদিকে পাচার হওয়া বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় এক সমাবেশে সুশীল সমাজের প্রতিনিধিরা। ঢাকা থেকে জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
ইন্দোনেশিয়ার সরবরাহ করা তথ্যের উদ্ধৃতি দিয়ে জুলি বিশপ বলেছেন, ইন্দোনেশিয়ার উদ্ধারকৃত অভিবাসীদের ৪০% রোহিঙ্গা, বাকিরা বাংলাদেশি শ্রমিক। অনলাইন দি অস্ট্রেলিয়া জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশিরা রোহিঙ্গাদের মতো বিতাড়িত কিংবা আশ্রয়প্রার্থী নয়। এদিকে মানব পাচারকারীদের কঠোর শাস্তি এবং আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সাম্যবাদী দল এমএল। ঢাকায় শনিবার অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানব পাচার রোধে ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করেছেন। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মানব পাচারের বিষয়ে সরকারের কোনো দায় দায়িত্ব আছে বলে মনে হয় না। কক্সবাজারের পুলিশ একজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মেঘালয়ের ইন্দিরা গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের জামিনের আবেদন করা হয়েছে। ২৯ মে শিলংয়ের নিম্ন আদালতে জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
৬২ দিন নিখোঁজের পর সাবেক এই প্রতিমন্ত্রী ১১ মে শিলংয়ের গলফ লিঙ্ক এলাকা থেকে উদ্ধার হন। চিকিৎসাধীন অবস্থায় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস আছেন সালাউদ্দিন। সালাউদ্দিনের আইনজীবী এসপি মোহন্ত শুক্রবার শিলংয়ের নিম্ন আদালতে তার জামিনের আবেদন করেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার জন্য পরিবারের দাবির প্রেক্ষিতে জামিনের জন্য আবেদন করেন আইনজীবী। এ সময় তার পাসপোর্টের ফটোকপি আদালতে প্রেরণ করা হয় এবং দেখানো হয়। সালাউদ্দিন আহমেদ বিশ্বের বিভিন্ন দেশ বৈধভাবে ভ্রমণ করেছেন। সরকারি আইনজীবী তার জামিনের বিরোধিতা করে বলেন এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ, তাই এই পরিস্থিতিতে তাকে জামিন দেওয়া সম্ভব নয়। ম্যাজিস্ট্রেট এল খারসিং 29 মে পরবর্তী শুনানি দিন ধার্য করেন। সালাউদ্দিনের বিভিন্ন শারীরিক টেস্টের রিপোর্ট পরীক্ষা করেছেন বেশ কয়েকজন চিকিৎসক। নেগ্রিমস এর ভারপ্রাপ্ত সুপার ভাস্কর বর্গান জানান তার শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক, তবে হার্ট ও মূত্রনালীতে সংক্রমণ রয়েছে, আরো কিছুদিন তাকে চিকিৎসা নিতে হতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে সখ্যতা গড়ে তুললেও বিজেপির সঙ্গে যে দূরত্ব বজায় রাখবে তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এক বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন তারা ধর্মগুরুকে শ্রদ্ধা করেন, দাঙ্গাগুরুকে নয়। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দাঙ্গা গুরুকে সমর্থন নয় বিজেপির সঙ্গে দূরত্বের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই হবে। সেই সঙ্গে তিনি বলেন ধর্মগুরুকে শ্রদ্ধা করে তৃণমূল কংগ্রেস, দাঙ্গাগুরুকে নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীকে যেতেই হয়, এটা নিয়ম, আমি গিয়েছি তা নিয়ে সমালোচনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বিধানসভায় বুঝিয়ে দিয়েছেন রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখবে তার দল তৃণমূল কংগ্রেস। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গত কয়েকদিনের তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে 8 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিসের সতর্কবাণী আগামী কয়েকদিনে তাপমাত্রা নেমে আসবার কোনো সম্ভাবনাই নেই। এমন গরম চলতে থাকলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বার আশঙ্কা রয়েছে। শুনুন এ বিষয়ে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
কলকাতা ও বিভিন্ন জেলায় তাপপ্রবাহে 8 জনের মৃত্যু হয়েছে। অন্যান্য অনেক জায়গাতেই পরিস্থিতি আরো অনেক খারাপ। 3 দিনে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে গরমে 200 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তাপপ্রবাহের আশু নিবৃত্তির কোনো পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গে শনিবার সবচেয়ে তপ্ত এলাকা ছিল শ্রীনিকেতন। 44 ডিগ্রি তাপ স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিয়ে বৈধ করার পক্ষে ভোট দিয়েছে ক্যাথলিক কোনো দেশেই প্রথম এ বিষয়ে বিশ্বের জাতীয় গণভোট হলো। শনিবার পরে চূড়ান্ত ফলাফল জানা যাবে। হ্যাঁ সূচক ভোটই জয়লাভ করছে সেই সব ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আয়ারল্যান্ডে 2 দশক আগে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে তুলে নেওয়ার পর সে দেশে এ ধরনের নাটকীয় সামাজিক পরিবর্তন এলো। পক্ষে হ্যাঁ সূচক ভোট বেশি হওয়ার কারণ অংশত হাজার হাজার আইরিশ ভোটার ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে ফিরে গেছে। ইউরোপে 12টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে বৈধ। এছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, উরুগুয়ে এবং যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে সমলিঙ্গ বিয়ে বৈধ। রিপাবলিকানদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনেট শুক্রবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামার ট্রেড প্রমোশন অথরিটি বিল বা বাণিজ্য প্রসার বিল অনুমোদনের পথ সুগম করে দেয়। আইন প্রণেতারা ফাস্ট ট্র্যাক বাণিজ্য বিলের পক্ষে 62 এবং বিপক্ষে 37 ভোট দেন। প্রেসিডেন্টের বাণিজ্য বিল বিরোধিতার সম্মুখীন হয় তার নিজ ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যের কাছে। ডেমোক্র্যাটিক পার্টির ওই সদস্যরা বিলটি অনুমোদনে বাধা দেয়। বিলটি অনুমোদনের পর মিস্টার ওবামা বলেন মধ্যবিত্ত সমাজের সুযোগ প্রসারিত করার জন্য, আমেরিকান কর্মীদের সমান সুযোগ করে দেওয়ার জন্য এবং বৈশ্বিক অর্থনীতি যা আমাদের ব্যবসা বৃদ্ধিতে ও আমেরিকায় তৈরি পণ্য বাদবাকি বিশ্বে বিক্রি করতে সাহায্য করবে তার জন্য নিয়মাবলী প্রতিষ্ঠা করার লক্ষ্যে চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই বিল পাশ হলে প্রেসিডেন্ট বাণিজ্য চুক্তি বিষয়ে যেসব প্রস্তাব দেবেন কংগ্রেস তা অনুসমর্থন বা প্রত্যাখ্যান করতে পারবে, কিন্তু তা পরিবর্তন করতে পারবে না। মেক্সিকোর কর্মকর্তারা বলেছেন দেশের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন অপরাধীদের মধ্যে বন্দুক লড়াইয়ে অত্যন্ত 42 জন নিহত হয়। ওই এলাকায় সহিংস মাদক ব্যবসায়ীরা সবসময় সক্রিয়। কর্মকর্তারা বলেন শুক্রবার মিচোয়াকান প্রদেশে ওই বন্দুকযুদ্ধে যারা নিহত হয় তাদের প্রত্যেকেই সন্দেহভাজন মাদক চক্রের সদস্য। অন্তত 1 জন পুলিশ অফিসার ওই ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে। মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের পরিচালক মন্টে আলেহান্দ্রো রুবিকো বলেন প্রায় 3 ঘন্টা বন্দুকযুদ্ধ চলে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বাংলাদেশে সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিম 13 নামের একটি উগ্রবাদী সংগঠন যে 10 ব্যক্তিকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, এঁদেরই অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। দক্ষিণ পূর্ব এশিয়ার আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে ওই গোষ্ঠীটি। ওই হুমকির পদ্ধতি ও স্বরূপ এবং এ থেকে সুরক্ষার বিষয়টি নিয়ে ঢাকায় উপাচার্য আরেফিন সিদ্দিকীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আরেফিন সিদ্দিক, সম্প্রতি যে 10 জনের প্রতি হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম 13, তার মধ্যে আপনিও অন্যতম। আপনাকে ঠিক কিভাবে হুমকি দেয়া হলো?
তাকে চিঠিটা আমার অফিসে এসেছে এবং তাকে যখন অনেকগুলো চিঠি আসে তখন আমার অফিসের কর্মকর্তা যারা থাকেন তারা চিঠিগুলো খুলে দেখেন এবং সেগুলো কার দপ্তরে কোনটা পাঠাতে হবে তারা সেখান থেকে পাঠিয়ে দেন। তো এই চিঠিটি খুলে তারা দেখেছে যে একটা অস্বাভাবিক চিঠি, 10 জনের একটা তালিকা আছে এবং সেখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তো সেই তালিকা দেখে তারা সাথে সাথে আমার কাছে নিয়ে আসেন এবং আমি তো আপনার এই ধরনের হুমকি গত 20-25 বছর যাবতীয় পাচ্ছি, আমি এটাকে আর তেমন গুরুত্ব দেইনি, আমি এটা রেখে দিয়ে আমার দৈনন্দিন যে কাজকর্ম সেটা করছি। কিন্তু অপরাহ্নের দিকে প্রায় 4:30-4:30 দিকে আমাদের আরেক সহকর্মী জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার তিনি আসলেন, হন্তন ধরে দৌড়ে আসলেন যে স্যার একটু আগেই আমি চিঠিটি পেয়েছি। যখন দেখালেন আমি দেখলাম যে ঠিক একই চিঠি আমাকে দেওয়া হয়েছে, তখন আমি তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে ঠিক আছে এটা নিয়ে ঘাবড়ে হয়ে যায় না, পুলিশে একটা ইনফর্ম করে রাখো। জিডি করাতেই আমাদের অন্যান্য গণমাধ্যমের যারা সাংবাদিক আছে যে তারা তখন খবর পেয়েছে যে এই ধরনের চিঠি এসেছে, তারপরে সেটা গণমাধ্যমে চলে এসেছে।
আপনি যেটা বলছিলেন যে এ ধরনের হুমকি আপনি আগেও পেয়েছেন, কিন্তু আপনি কি মনে করেন না যে আগের হুমকিগুলো হয়তো রাজনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এবারের এই হুমকিটা, এই যে আনসারুল্লাহ বাংলা টিম, এটি তো একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এবং বলা হচ্ছে যে এটা আল কায়দা সঙ্গেও জড়িত, তো এই হুমকিটাকে কি আপনি খুবই হালকাভাবে নিচ্ছেন?
না, হালকাভাবে তো হুমকি নেওয়ার কোন কারণ নাই, কিন্তু কথা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি। এখন হুমকি আসে, হুমকি নিয়ে তো আমাদের কাজ করতে হয়, কাজ চালিয়ে যেতে হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরা হুমকি দিচ্ছে অনেককে এবং তারপরে তাদেরকে হত্যাও করছে। এতে অতি সম্প্রতি আপনার অভিজিৎকে হত্যা করা হলো, আমাদের আরো কয়েকজন মুক্তমনা ব্লগার তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে আগে হুমকি দেওয়া হয়েছে এবং তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে। অতএব এগুলো কোনোটাই খুব হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু কথা হলো যে আমরা নিজেরা তো আর খুব বেশি কিছু করতে পারি না। আর আমি নিজের জন্য চিন্তা করি না, আমাদের সহকর্মী, আমার ছাত্র শিক্ষক যারা এই ধরনের হুমকির মধ্যে পড়ে যায় তাদের জন্য তো আর বেশি চিন্তা সবসময় আমাদের হয়।
পুলিশ কতখানি তৎপর? কারণ এরকম অভিযোগ আছে, বিশেষ করে অভিজিৎ হত্যার ব্যাপার নিয়ে, যে পুলিশ সেরকম তৎপরতা দেখাতে ব্যর্থ হয়েছে যেমনটি করা উচিত ছিল। এখন আপনার কাছে কি মনে হয় পুলিশ কতখানি সক্রিয়?
পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের যতটুকু কথা হয়েছে তারা বলছেন যে তারা তদন্ত করে দেখছেন, তবে অনেকগুলো হত্যাকাণ্ড সেগুলো তদন্ত চলছে, কিন্তু এখন পর্যন্ত তো সেভাবে সুষ্ঠুভাবে কাউকে চিহ্নিত করে যে তাকে গ্রেফতার করা, বিচারের কাঠগড়ায় নিয়ে আসা সেটি এখন আমরা দেখছি না। তবে আশা করি যে পুলিশ প্রশাসন এইসব বিষয়গুলো আরো জোরালো ভাবে দেখবেন, আরো দ্রুত এই ধরনের তদন্তগুলো সম্পন্ন করবেন এবং শোনা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো তদন্তের জন্য বিশেষ একটা টিম তারা অতি দ্রুতই নিয়োগ করবেন।
অধ্যাপক আরিফিন সিদ্দিক, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা জানেন নিউ ইয়র্কে শুরু হয়েছে 24তম আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বইমেলা। 3 দিনের ওই বইমেলায় বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন দেশ থেকে বাঙালি শিল্প সাহিত্যিকদের ভিড় জমেছে। অনেকে এসেছেন শুধু বিনোদন, শুধু আনন্দের জন্যও। সেখানে রয়েছেন রোকেয়া হায়দার, আসুন তার সঙ্গে শোনা যাক এবারের আয়োজন কেমন হয়েছে, কেমন হলো। রোকেয়া,
হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা নিউ ইয়র্ক থেকে। আয়োজন চমৎকার হয়েছে, কালকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হলো এই চমৎকার 3 দিনের বাংলা আন্তর্জাতিক উৎসব এবং বইমেলার, এবং সেখানে এসেছিলেন আবদুল্লাহ সাইদ, রামেন্দ্র মজুমদার, রামকুমার মুখোপাধ্যায় এবং অনেকে এসেছেন। বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল নিয়ে এসেছেন বাংলাদেশে পার্বত্য অঞ্চলের যিনি সচিব, মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি, এবং লেয়ার লেভেন ছিলেন যাকে, যে নামটি বাংলাদেশের অতি পরিচিত, ফ্রেন্ড অব বাংলাদেশ বলে সুপরিচিত লেয়ার লেভেন, যিনি তার ক্যামেরার লেন্সে ধরে রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। তাকে বিশেষ সম্মাননা দেয়া হলো এবং লেয়ার লেভেন সত্যিই যেন কেঁদে ফেলেছিলেন। তার কিছু উক্তি শোনাই।
Sense of history is still vibrant and alive. For my small role in it, I'm very touched that you allowed me today to be part of it. I'm always very moved when I'm around you, your culture, your art. I love to look into your eyes. There's something about the eyes of Bangladeshi people. They look like they, as a photographer and a director, this is what I always look for, and your people.
জি রোকেয়া, কি বললেন লেয়ার লেভেন একটু বলবেন?
দেখেছেন বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, এবং তিনি এখানে এসে সত্যি অভিভূত এবং সেটা আমরা দেখলাম। এবং তিনি এখনো বলেন যে যদি আবার সুযোগ হয়, আবার যদি কোনো সুযোগ আসে তাহলে আমি যাব। এবং বাংলাদেশে আমি গিয়েছি, তিনি তার বিশেষ সম্মাননা নিতে বাংলাদেশে গিয়েছিলেন আপনারা জানেন কিছুদিন আগেই, এবং বিদেশিদের যখন বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে। আর এখানে আমার সামনে এখন উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিনিধি দলে যিনি এসেছেন, একজন লেখিকা গায়িকা অনামিকা ত্রিপুরা। তো আসুন শিল্পীর কাছে শুনি শিল্পীর দৃষ্টিতে এবারের বইমেলা, এবারের আন্তর্জাতিক উৎসব তার কেমন লাগছে। অনামিকা ত্রিপুরা,
আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাই এখানকার বইমেলার আয়োজককারীদের, যারা আমাকে আমন্ত্রণ করে বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন। আমি খুবই মুগ্ধ, মানে এত সুন্দর, মানে সে বাংলাদেশ থেকে সুদূর আমেরিকাতে এত সুন্দর ভাবে একটা বইয়ের মেলা হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, নানান ধরনের শোভাযাত্রা হলো, মঙ্গল শোভাযাত্রা হলো, এটা আসলে চোখে না দেখে বিশ্বাস করা যাবে না। ভাষা প্রকাশ করার মতো মনে হয় আমার ভাষায় নেই, কিন্তু খুবই ভালো লাগছে। এত আন্তরিক ভাবে এত সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম করছে, এটা মানে বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে, এটা খুবই গর্ব করার মতন বিষয়। তারপরে আপনার এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে জানা, সেটা মানে চোখে না দেখে ভাবা যায় না। এটা কেউ যারা আমরা এখানে আমন্ত্রিত হয়েছি এসছি দেখছে, আমাদের খুবই ভালো লাগছে।
ধন্যবাদ অনামিকা ত্রিপুরা। কবির ভাই, আপনি শুনলেন যে অনেকেই কিন্তু তার সাথে একমত যে দূর প্রবাসে বসেও বাঙালিরা তাদের শিক্ষা, সংস্কৃতি, ভাষা সবকিছুর পরিচয় তুলে ধরছে বিশ্ব দরবারে। দূরে আমেরিকায় বসে তাদের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়।
জি রোকেয়া, এই বইমেলা তো আগামীকাল পর্যন্ত চলবে, রবিবার পর্যন্ত শেষ হবে।
জি
জি, তো
এতে আছে আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই, আর বিভিন্ন শিল্পীরা, লেখক লেখিকা সবাই এখানে এসেছেন, সমবেত হয়েছেন, বাঙালির এক আনন্দমুখর মিলন মেলা।
জি, এই বইমেলার প্রতি আমাদের শুভেচ্ছা রইল, আয়োজকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন সবাই, আজ তাহলে এ পর্যন্তই।
মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব, বিজ্ঞান পর্ব উপস্থাপন করছেন সাবরিনা চৌধুরী।
অনেকেরই হয়তো বিজ্ঞানের কল্পকাহিনী স্টার ট্রেক সিরিজের কথা মনে আছে।
It's almost like something out there knows I'm scanning. It's changing itself into something different.
স্টার ট্রেকে দেখা যেত ভিন্ন কোনো গ্রহে মানুষরা পৌঁছলে তারা তাদের সাথে এমন একটি যন্ত্র হাতে রাখত যা দিয়ে তাদের চারপাশে কি রয়েছে সে সম্পর্কে তৎক্ষণাৎ জানতে পারত। ষাটের দশকের দিকে স্টার ট্রেকের এই দৃশ্যগুলো ছিল মানুষের কাছে অকাল্পনিক। তবে এখন প্রায় ৪০ বছরেরও বেশি সময় পর বিজ্ঞানীরা বলছেন এনভায়রনমেন্টাল ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে পানি অথবা বাতাস পরীক্ষা করেই তার চারপাশের কথা বলে দেওয়া সম্ভব। রায়ান ক্যালি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ল্যাবে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন।
It's a really good analogy because essentially we can take a sample of whether it's soil or air and in our case water and we can sequence the DNA out of it and tell you
তিনি বললেন সত্যি সত্যিই আমরা মাটি বাতাস এবং পানি পরীক্ষা করে সে স্থানের জীবজন্তু এবং প্রাণীকুলের কথা জানতে পারব। তিনি আরো বলেছেন প্রতিনিয়তই প্রাণীদের ত্বক খসে পড়ে, লোম ঝরে পড়ে এবং তা পরিবেশে রয়ে যায়। তাই যখন এনভায়রনমেন্টাল ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে কোনো স্থানের মাটি বাতাস এবং পানি পরীক্ষা করে দেখা হয় তখন সেখানকার প্রাণীদের ডিএনএ তাতে ধরা পড়ে। এই প্রযুক্তির মাধ্যমে এখন বিলুপ্তপ্রায় প্রাণীর অস্তিত্ব রক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছে। ভিয়েতনামে প্রাণীবিদরা এক প্রজাতির বিলুপ্তপ্রায় কচ্ছপ যাকে বলা হয় ইয়াংসি জায়ান্ট সফট শেল টার্টল এর অস্তিত্ব খুঁজে পেতে এই পদ্ধতির প্রয়োগ করছেন। তাছাড়াও ত্রিনিদাদে এক প্রকার বিপন্ন প্রজাতির ব্যাং গোল্ডেন ট্রি ফ্রগস এবং মাদাগাস্কারে এমফিবিয়ান রোগ শনাক্ত করতে এনভায়রনমেন্টাল ডিএনএ স্যাম্পলিং কাজে লাগছে।
আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
তিন সপ্তাহের কম সময়ে প্রাকৃতিক দুর্যোগ দুদুবার নেপালকে আঘাত হেনেছে। ২৫ এপ্রিলের ভূকম্পন ছিল রিক্টার স্কেলে ৭.৮ মাত্রার, যাতে ৮,৬০০ জনেরও বেশি জনগণ নিহত এবং ১৬,০০০ মতো লোক আহত হয়েছিলেন। ৫,০০০ অধিক ঘরবাড়ি বিনষ্ট অথবা সম্পূর্ণ বিলীন হয়ে যায়। উঁচু পাহাড়ি এলাকায় ভূমিধস এবং স্থিতিহীনতার কারণে বহু গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। প্রথম ভূকম্পনের পর ১২ই মে আবারও ৭.৩ মাত্রার ভূকম্পন সহ ১০০টি মাঝারি ধরনের ভূকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু লোকের প্রাণহানি ঘটেছে। প্রায় ২০ বছর ধরে ইউএসএআইডি দুর্যোগ সহায়তা কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেপাল সরকারের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করেছে। ইউএসএআইডি এছাড়াও দুর্যোগ মোকাবেলায় জরুরি ত্রাণ সরবরাহ প্রস্তুত রাখতে নেপালের রেড ক্রস সোসাইটিকে সহায়তা প্রদান করেছে। এ ধরনের প্রস্তুতি ভূমিকম্পে কবলিত লোকজনদের কাছে জরুরি সাহায্য পৌঁছানো সহজতর করেছে। ইউএসএআইডি ৮০টি উন্মুক্ত স্থান শনাক্তকরণ প্রস্তুতি এবং নির্দিষ্ট রাখবার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অর্থদান করেছে, যাতে করে মানবিক কারণে সেগুলো ব্যবহার করা যায়। বর্তমানে সেই নির্দিষ্ট করা স্থানগুলির ৫০% বাস্তুচ্যুত লোকজনদের আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ইউএসএআইডি কাঠমান্ডুভিত্তিক ন্যাশনাল সোসাইটিকে ভূকম্পন প্রযুক্তি দিয়ে ঘরবাড়ির মালিক মিস্ত্রি সরকারি কর্তৃপক্ষকে ভূকম্পন প্রতিরোধযোগ্য জ্ঞান দেবার লক্ষ্যে অংশীদার হয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে নেপালের উদ্ধার তৎপরতায় জরুরি সেবা প্রদান ত্বরান্বিত করেছে। আমরা নেপালে একটি বিশেষ দুর্যোগ দল নিয়োজিত করেছি, যার মধ্যে তল্লাশি এবং উদ্ধারকারী বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত হয়েছেন। এই বিশেষ দলটি যুক্তরাষ্ট্র সরকারের কর্মতৎপরতার সমন্বয় ঘটিয়ে জীবন রক্ষার প্রয়াস চালাবে। দুর্গত লোকজনদের জন্য আমরা ৪,৩০০টিরও বেশি হেভি ডিউটি প্লাস্টিক রোল সরবরাহ করেছি। জরুরি চিকিৎসা সামগ্রী কেনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে বিমানে তা পাঠানো হয়েছে। এছাড়াও দুর্গত জনগণের সাহায্যার্থে খাদ্য সহায়তা এবং ঔষধ কিট বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এযাবৎ নেপালের মানবিক সাহায্য বাবদ ৩,৭০,০০০ ডলার সহায়তা প্রদান করেছে। আন্তর্জাতিক সমাজ জুন মাসের বর্ষা শুরু হওয়ার আগে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের নিমিত্ত মানবিক তৎপরতা জোরদার করেছে। আন্তর্জাতিক সমাজ অত্যন্ত উদার হস্তে নেপালের দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে। অনুদান বাবদ $15 কোটি প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নেপালে তাদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক সমাজকে সেই উদ্যোগে সামিল হতে আবেদন জানাচ্ছে।
আর এখন শুনবেন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
ইরাকি শহর রামাদির কাছে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি বাহিনী এবং শিয়া মিলিশিয়া বাহিনীর কনভয় অগ্রসর হতে শুরু করেছে। আইএস জঙ্গিরা যে আনবার প্রদেশের রাজধানী দখল করেছে, ওই দুই বাহিনী তা পুনরায় দখল করতে চেষ্টা করছে। শুক্রবার ইসলামিক স্টেট জঙ্গিরা আরব উপদ্বীপে যে শিয়াদের মসজিদ লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গিরা তার দায় স্বীকার করেছে। স্বঘোষিত নবপ্রতিষ্ঠিত একটি গ্রুপ যারা নিজেদের ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে বলছে, তারা জানিয়েছে সৌদি আরবের কাতিফে যে বিস্ফোরণে 21 জন নিহত, অন্তত 80 জন আহত হয়, তার জন্য তারাই দায়ী। ইয়েমেনের রাজধানী সানায় একটি মসজিদের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণে 13 জন আহত হয়। ইরাকের ভাইস প্রেসিডেন্ট আয়াদ আলোয়ি আইএস বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ যে দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে টেলিফোনে তথ্য সংগ্রহ করত, তা বন্ধ করার বিষয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের যে বিল, যুক্তরাষ্ট্র সেনেট তার বিরুদ্ধে ভোট দিয়েছে। মধ্যরাতের ঠিক পরে শনিবার সকালে সেনেট বিলটির বিরুদ্ধে 57-42 ভোট দেয়। বিলটি পাশ করার জন্য 60টি ভোটের প্রয়োজন ছিল। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদ বিপুল ভোটাধিক্যে তা অনুমোদন করে। ইউএসএ ফ্রিডম অ্যাক্ট শীর্ষক ওই বিলটি 338 ভোটে প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়। আয়ারল্যান্ড সমলিঙ্গ বিয়ে বৈধ করার পক্ষে ভোট দিয়েছে। ক্যাথলিক কোনো দেশে এই প্রথম, এ বিষয়ে বিশ্বে জাতীয় গণভোট হল। শনিবার পরে চূড়ান্ত ফলাফল জানা যাবে। হ্যাঁসূচক ভোটই জয়লাভ করেছে সেই সব ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আয়ারল্যান্ডে 2 দশক আগে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে তুলে নেওয়ার পর সে দেশে এ ধরনের নাটকীয় সামাজিক পরিবর্তন এলো। পক্ষে হ্যাঁসূচক ভোট বেশি হওয়ার কারণ অংশত হাজার হাজার আইরিশ ভোটার ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে দেশে ফিরে গেছে। ইউরোপে 12টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে বৈধ। এছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউরোগোয়ে এবং যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে সমলিঙ্গ বিয়ে বৈধ। রিপাবলিকানদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সেনেট শুক্রবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামার ট্রেড প্রমোশন অথরিটি বিল বা বাণিজ্য প্রসার বিল অনুমোদনের পথ সুগম করে দেয়। আইন প্রণেতারা ফাস্ট ট্র্যাক বাণিজ্য বিলের পক্ষে 62 এবং বিপক্ষে 37 ভোট দেন। প্রেসিডেন্টের বাণিজ্য বিল বিরোধিতার সম্মুখীন হয় তার নিজ ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যের কাছে। ডেমোক্র্যাটিক পার্টির ওই সদস্যরা বিলটি অনুমোদনে বাধা দেয়। বিলটি অনুমোদনের পর মিস্টার ওবামা বলেন, মধ্যবিত্ত সমাজের সুযোগ প্রসারিত করার জন্য, আমেরিকান কর্মীদের সমান সুযোগ করে দেওয়ার জন্য এবং বৈশ্বিক অর্থনীতি যা আমাদের ব্যবসা বৃদ্ধিতে ও আমেরিকার তৈরি পণ্য বাদ বিক্রি বিশ্বে বিক্রি করতে সাহায্য করবে তার জন্য নিয়মাবলী প্রতিষ্ঠা করার লক্ষ্যে চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। মেক্সিকোর কর্মকর্তারা বলেছেন, দেশের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন অপরাধীদের মধ্যে বন্দুক লড়াইয়ে অত্যন্ত 42 জন নিহত হয়। ওই এলাকায় সহিংস মাদক ব্যবসায়ীরা সবসময় সক্রিয়।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জোনা কামিংস। স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.